ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুদ্ধবিরতির জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর একাধিক প্রয়াস সত্ত্বেও গাজা ভূখণ্ডে আজও ইসরায়েলি ও ফিলিস্তিনি জঙ্গিদের সহিংসতা অব্যাহত ছিল। গাজা সিটির উপর ইসরায়েলি বিমান হামলা এবং সীমান্তের অপর পার থেকে ফিলিস্তিনি জঙ্গিদের রকেট নিক্ষেপ চলছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁদের পক্ষে সমর্থন জোগাড় করার লক্ষ্যে বিদেশি কূটনীতিকদের বলেন, আমরা এখন কঠোরভাবে প্রতিরোধ করে যাচ্ছি। ইসরায়েলি বিমান অভিযান সম্পর্কে সমালোচনাকে নাকচ করে দিয়ে নেতানিয়াহু বলেন, তাঁর বাহিনী অসামরিক লোকজনের হতাহত এড়ানোর জন্য সব রকমের চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, আক্রমণের জবাব দিতে গিয়ে ইসরায়েলি বিমান বাহিনী সুনির্দিষ্টভাবে পাল্টা আক্রমণ চালায়, তবে সবসময় আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি এড়ানো যায় না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নেতানিয়াহুর নিন্দে করে এক টেলিভিশন ভাষণে বলেন, ইসরায়েল গাজায় সংগঠিতভাবে সন্ত্রাসবাদ এবং যুদ্ধ অপরাধ চালাচ্ছে, যা কিনা আন্তর্জাতিক আইনে শাস্তিযোগ্য অপরাধ। আব্বাস বলেন, এ ধরনের অপরাধ যারা করছে তাদেরকে আন্তর্জাতিক আদালতের সামনে আনার চেষ্টায় ফিলিস্তিনিরা কোন দ্বিধা করবে না। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি গোষ্ঠী গতকাল এক বিবৃতিতে বলেছে, গাজার বিপুল জনবহুল এলাকাগুলোতে বিমান হামলার অর্থ হচ্ছে অসামরিক লোকজন এবং অসামরিক সম্পত্তির উপর অবলীলাক্রমে বেপরোয়া হামলা। অধিকার বিষয়ক বিশেষজ্ঞরা ফিলিস্তিনি জঙ্গিদেরও ইসরায়েলে ইচ্ছেকৃতভাবে বেপরোয়া রকেট হামলার জন্য দায়ী করেছেন এবং বলছেন, উভয় পক্ষের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধ বলে গণ্য হতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল এক টুইট বার্তায় বলেন, মানুষের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে, গাজায় ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তিনি আন্তর্জাতিক সমাজকে ফিলিস্তিনি ছিটমহলে জাতিসংঘের মানবিক কর্মসূচিতে অর্থায়নের আহ্বান জানান। ফ্রান্স, মিশর ও জর্ডানের সঙ্গে সমন্বিতভাবে লড়াই বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণের কথা বলেছে। জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল হাসানে বলছেন, তাঁর দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতকে জর্ডান থেকে বহিষ্কার করতে পারে। এর আগে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে জর্ডানের সংসদ এই আহ্বান জানায়। বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এই লড়াই যাতে বিপজ্জনকভাবে বেড়ে না যায় তার জন্য নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আশঙ্কা করছেন যে এই সংকট বৃদ্ধি পেলে আরেক দফা ফিলিস্তিনি শরণার্থীরা জর্ডানে আশ্রয় নিতে পারে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়েরই অধিকার আছে সুরক্ষায় এবং নিরাপদে বসবাস করার। জর্ডানের সঙ্গে ইসরায়েল 1994 সালে শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং বহু বছর ধরেই জর্ডান ফিলিস্তিনের রাষ্ট্রিক মর্যাদা পাবার প্রধান সমর্থক।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য $94 কোটি চাহিদার বিষয়টি উপস্থাপন করা হলেও এ পর্যন্ত জেআরপি মাত্র $34 কোটি আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য আন্তর্জাতিক সহায়তার চাহিদা উপস্থাপন এবং প্রতিশ্রুতি প্রাপ্তির জন্য অনুষ্ঠিত যৌথ প্রতিশ্রুতি প্রাপ্তির পরিকল্পনা বা জেআরপির বৈঠকে $94 কোটি চাহিদার বিষয়টি উপস্থাপন করা হলে বৈঠকে মাত্র $34 কোটি আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এই অর্থ মোট চাহিদার মাত্র 36%। এই প্রতিশ্রুতির মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র একাই $15 কোটি 50 লাখ প্রদানের কথা জানিয়েছে। বাকি প্রতিশ্রুতি মিলেছে যুক্তরাজ্য, কানাডা সহ কয়েকটি দেশের পক্ষ থেকে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম সহ জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো এবং বাংলাদেশের পক্ষ থেকে যৌথভাবে জেনেভা থেকে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। ঢাকায় বিশেষজ্ঞগণ বলছেন গত বছরে 87 কোটি 70 লাখ ডলার সহায়তা চাওয়ার প্রেক্ষাপটে 59% অর্থের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। 2019 চাওয়া হয়েছিল 92 কোটি ডলার এবং বড় একটি অঙ্কের প্রতিশ্রুতি তখন পাওয়া যায়। 2017 ও 2018 সাহায্য প্রাপ্তির প্রতিশ্রুতি ছিল আরও ভালো। তবে প্রতিশ্রুতির সব অর্থই যে শেষ পর্যন্ত পাওয়া যায় তাই নয়, কিন্তু ধীরে ধীরে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমছে। করোনার কারণে দাতা দেশগুলোর নিজেদের নিম্নগামী অর্থনীতি সহ নানা কারণে 2021 সালে রোহিঙ্গাদের জন্য সহায়তার কাঙ্ক্ষিত আশ্বাস পাওয়া যায়নি বলে মনে করেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনির।
সারা বিশ্বেই করোনা পরিস্থিতি মোকাবেলা করার একটা অবস্থা তৈরি হয়েছে। যেসব রাষ্ট্র সাধারণত রোহিঙ্গাদের বিষয়ে সহায়তা করেছে তারাও কিন্তু সেই কোভিড মোকাবেলায় ব্যতিব্যস্ত রয়েছে। কাজে তাদের নিজস্ব আভ্যন্তরীণ যে অর্থায়ন সেদিকেই তাদেরকে মনোযোগ দিতে হচ্ছে। আর এটা হচ্ছে যে যেহেতু সমাধানটা এখনো সামনে দেখা যাচ্ছে না, আর সারা বিশ্বে অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে বা হয়েছে, সিরিয়ান শরণার্থী বলি, প্যালেস্টাইন শরণার্থী বলি, সবকিছু মিলিয়ে অন্যান্য জায়গাতেও কিন্তু এই বিভিন্ন উন্নত দেশগুলোকে সহায়তা দেওয়ার ব্যাপারে চিন্তা করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই রোহিঙ্গা ব্যাপারটি যেহেতু দীর্ঘায়িত হচ্ছে এটির প্রতি তাদের মনোযোগ কিছুটা কমে আসছে। আর আরেকটি যেটি হতে হচ্ছে যে ভাষান্তর যেহেতু একটি সমাধান হিসেবে বাংলাদেশ দেখিয়েছে সারা বিশ্বের কাছে, এটাও হয়তো কোনো কোনো রাষ্ট্রকে প্রভাবিত করছে যে হয়তো বাংলাদেশ নিজের ব্যবস্থার মধ্যেই এটি আয়ত্ত রাখতে পারবে এবং নিজস্ব অর্থায়নের মাধ্যমেই কাজ এগিয়ে নিতে পারবে বা অন্তত রোহিঙ্গাদের সহায়তা দিতে পারবে। এই সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আসলে এই প্রতি বছরই কিছুটা আমরা দেখছি সংকট, এবং সেটি আস্তে আস্তে জমে এই বছর আরো একটু বড় সংকট হিসেবে এসেছে। এবং সেটি হয়তো যে সাহায্য সহযোগিতা চালিয়ে আসা হচ্ছিল এই বছর সেটির প্রভাবটা আরো বেশি দেখা যাচ্ছে।
ইউনিসিয়ার এর প্রধান ফিলিপো গ্র্যান্ডি মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, করোনার কারণে কাঙ্ক্ষিত অর্থ প্রাপ্তির প্রতিশ্রুতি না পাওয়ায় বিপদের ঝুঁকি আরো বেড়ে গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
করোনার আবহে সম্প্রীতির নজির গড়ল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মাহমুদপুর গ্রাম। হিন্দু প্রতিবেশীর দেহ সৎকারে এগিয়ে এলেন স্থানীয় মুসলিম যুবকরা। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
করোনার আবহে সম্প্রীতির নজির গড়ল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মাহমুদপুর গ্রাম। হিন্দু প্রতিবেশীর দেহ সৎকারে এগিয়ে এলেন স্থানীয় মুসলিম যুবকরা। স্থানীয় সূত্রের খবর, গতকাল বাড়িতে মৃত্যু হয় মাহমুদপুরের বাসিন্দা করোনা আক্রান্ত বলাই রানার। মৃতের পরিবারের অভিযোগ, সংক্রমণের আশঙ্কায় ধারে কাছে ঘেঁষেননি প্রতিবেশীরা, দেহ সৎকার করা ঘিরে সমস্যা তৈরি হয়। খবর পেয়ে এগিয়ে আসেন মুসলিম প্রতিবেশীরা, তাদের সহায়তায় দেহ সৎকার করে মৃতের পরিবার। এই ঘটনায় গোটা রাজ্যব্যাপী যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক তেমনি গোটা রাজ্যে সম্প্রীতির এক নতুন নজির যে তৈরি হলো সেটা পুনরায় প্রমাণিত হলো। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ভারতে একদিনে কোভিড ১৯ মহামারীতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রক আজ বলছে গত ২৪ ঘন্টায় সেখানে 4,529 জন মারা গেছেন। এই প্রথম মহামারীতে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে 4,500-এরও বেশি লোক প্রাণ হারালেন। ভারতে করোনা ভাইরাসে মোট সংক্রমিত রোগীর সংখ্যা 2,54,00,000 লোক, যার মধ্যে 2,83,248 জন মারা গেছেন। ভারতের স্থান যুক্তরাষ্ট্রের পর। এখানে মৃত্যুর সংখ্যা 5,87,219 জন এবং মোট সংক্রমণ ঘটেছে 3,29,00,000 লোকের। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে নতুন করে এই সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। হাসপাতালগুলোতে তিল ধারণের ক্ষমতা নেই এবং অক্সিজেনের মারাত্মক ঘাটতি পড়েছে। মৃতদেহ দাহ করার জন্য অস্থায়ী শ্মশান তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি। এদিকে টোকিও অলিম্পিক্স বাতিলের ক্রমবর্ধমান দাবির মুখেও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস ব্যাক আজ টোকিওতে বলেন যে অলিম্পিক্স এবং তারপর প্যারা অলিম্পিক্স সকলের জন্য নিরাপদ। ব্যাক প্রতিশ্রুতি দেন যে অলিম্পিক ভিলেজের 80%-এরও বেশি বাসিন্দাকে কোভিড-১৯ টিকা দেওয়া হবে এবং বিভিন্ন অলিম্পিক কমিটির অতিরিক্ত চিকিৎসা কর্মীরা খেলার সময় সাহায্যের জন্য উপস্থিত থাকবেন। তবে এই অলিম্পিক্স বাতিল করার দাবি আরও সোচ্চার হয় যখন টোকিও চিকিৎসা কর্মীদের সমিতি, যা 6,000 প্রাথমিক চিকিৎসকদের প্রতিনিধিত্ব করে, সোমবার প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে খোলা চিঠি দিয়ে সতর্ক করে দেন যে জাপানের রাজধানীর হাসপাতালগুলোতে আর কোনো জায়গা নেই। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের কারণে 2022 সালে বেইজিং অলিম্পিক্সের কূটনৈতিক বর্জনে ডাক দিয়েছেন। পেলোসি অবশ্য একথা বলেননি যে সমস্ত দেশ তাদের খেলোয়াড়দের শীতকালীন ওই খেলা বর্জন করতে বলুক, তবে তিনি মনে করেন যে বিশ্বের নেতৃবৃন্দের উচিত হবে শীতকালীন সেই খেলায় যোগ না দেয়া। টম ল্যান্টস মানবাধিকার কমিশন এবং চীন সম্পর্কিত কংগ্রেসের নির্বাহী কমিশনের শুনানির সময় ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্রেট সদস্য বলেন, চীনে অলিম্পিক্স হচ্ছে তাতে কোনো ভুল নেই, এরকম মনে করে আমরা এগিয়ে যেতে পারি না। পেলোসি বলেন, বিশ্ব নেতৃবৃন্দের এই প্রতিযোগিতা দেখা উচিত নয়, কারণ তার কথায় আপনারা যখন নিজেদের আসনে বসে খেলা দেখছেন তখন গণহত্যা চলছে। তিনি বলেন, এ ব্যাপারে নিশ্চুপ থাকা অমার্জনীয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ আজ আইসল্যান্ডের রেগজাভিকে আর্কটিক কাউন্সিল বা সুমেরু পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠকের সময় এক পার্শ্ব বৈঠকে মিলিত হচ্ছেন। এটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক, এবং এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময় যখন দুদেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই বৈঠক আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত শীর্ষ বৈঠকের প্রস্তুতির পথ খুলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, বুধবার বিকেলের এই অধিবেশন এই প্রস্তাব পরীক্ষা করার একটা সুযোগ এনে দেবে যে আমরা মস্কোর সঙ্গে স্থিতিশীল এবং ভবিষ্যৎ আচরণ বোঝার মতো সম্পর্ক পেতে পারব কিনা। গতকাল ব্লিংকেন আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেন যে সুমেরু অঞ্চলের সামরিকীকরণ এড়াতে হবে। আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ মিডিয়া ব্রিফিংয়ে ব্লিংকেন বলেন, আমরা দেখেছি রাশিয়া নৌ চলাচলের বেআইনি দাবি করছে, বিশেষত উত্তর সাগরের পথ ধরে তার বিদেশি জাহাজগুলোর চলাচল আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ব্লিংকেনের এই মন্তব্যে ঠিক একদিন আগে লাভরভ পশ্চিমী রাষ্ট্রগুলোকে সতর্ক করে দিয়েছিলেন যে তারা যেন সুমেরু অঞ্চলে তাদের অধিকার দাবি না করে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনবেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
ব্যাপক প্রতিক্রিয়ার মুখে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে গ্রেপ্তার প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মামলা পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। সোমবার মধ্যরাতে তাকে আটকের কথা জানায় পুলিশ। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে 5 ঘন্টারও বেশি সময় তাকে আটক রাখা হয়। মঙ্গলবার তার জামিন আবেদন নাকচ হয়ে যায়, তবে রিমান্ডের আর্জি খারিজ করেন আদালত। রোজিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি করার সময় ধরা পড়েছিলেন, যদিও রোজিনা তা অস্বীকার করেছেন। একজন উপসচিব বাদী হয়ে মামলাটি করেন। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদ জারি রয়েছে, সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নিচ্ছেন। জাতিসংঘের তরফে উদ্বেগ জানানো হয়েছে। সংস্থাটির মুখপাত্র স্টিফেন রোজারিক মঙ্গলবার নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সাংবাদিকদের কাজের মুক্ত স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে হবে, এটি বাংলাদেশ এবং পৃথিবীর সকল দেশের বেলায় প্রযোজ্য। মুখপাত্র আরো বলেন, কোন প্রকার হয়রানি বা শারীরিক হুমকির ঊর্ধ্বে বিশ্বের যে কোনো প্রান্তে সাংবাদিকদের কাজের মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের এই সময় সাংবাদিকরা যে ভূমিকা পালন করেছেন তা আমরা সবাই দেখেছি। সাংবাদিকরা যেখানেই দায়িত্ব পালন করুন না কেন, কাজের ক্ষেত্র হতে হবে স্বাধীন। রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য দত্ত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই অপেক্ষা করুন, তিনি ন্যায় বিচার পাবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
সাংবাদিক রোজির ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার ও তাকে হেনস্থ করার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশের সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সাংবাদিকরা সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।
রোজিনা ইসলামের যে ছবিটা আপনারা দেখেছেন, তার গলায় যে হাত, সেই হাত হলো দুর্নীতিবাজ দুরন্ত দুঃসাহসী আমলাতন্ত্রের কালো হাত, তার উপরে রুজিনা ইসলামের উপরে নয়, এদেশের জনগণের বেলায় তারা হাত দিয়েছে। রুজিনা ইসলামকে 6 ঘন্টা সচিবালয়ে আটকে রেখেছে। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশের সবচেয়ে বড় নিরাপদ জায়গা আজ নির্যাতন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আমি রুজিনা ইসলামের উপরে হামলাকে দেখি আমলাতান্ত্রিক নিপীড়ন হিসাবে, হেফাজতে নির্যাতন হিসাবে। সুতরাং যারা এই কাজ করেছে তাদের বিচার করতে হবে।
আমরা রুজিনা ইসলামের মুক্তি ছাড়া ঘরে ফিরে যাব না, রাজপথে আছি থাকবো, আপ্রাপ্তবত থাকুন।
এছাড়া সাংবাদিকরা আরো বলেন,
কাকে ফোন করছেন? আত্মতন্ত্র চুরি দিয়ে তো ফাঁস করতে গিয়েছিল, কাজেই এই তদন্ত কমিটি বাতিল করতে হবে, তাৎক্ষণিকভাবে বাতিল করতে হবে। আমরা বলতে চাই রুজিনা ইসলামে এই মুহূর্তে সকল মামলা প্রত্যাহার করে তার মুক্তি চান। গণমাধ্যম মামলা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন, আপনি হস্তক্ষেপ করুন, রুজিনা ইসলামকে এই মুহূর্তে মুক্তির ব্যবস্থা করুন।
সাংবাদিকরা আগামীকালের মধ্যে রুজিনা নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে এই মামলা প্রত্যাহার করে নিঃশর্ত ভাবে রুজিনা ইসলামকে মুক্তি দেওয়া হোক। আগামীকাল জামিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না, এখনই সরকার চাইলে এই মামলা উদ্ধার করে নিতে পারে।
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ তাদের সহযোগিতা করা সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। তা না করে রোহিঙ্গা ইসলামের প্রতি দুর্নীতির বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা উদ্দেশ্যমূলকভাবে যে আচরণ করেছে তার দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না, বলছেন বিশিষ্ট সাংবাদিকরা। শ্রীহুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া সীমান্ত দিয়ে ভারত ফেরত আরো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবারই তিনজন বাংলাদেশে প্রবেশ করেন। 2 মাস আগে তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। এর আগে আরো 2 জন এই সীমান্তেই করোনা শনাক্ত হন। এর মধ্যে 2 জনকে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ও 1 জনকে একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। IEDCR কদিন আগেই জানিয়েছিল বাংলাদেশে 6 জন কোভিড রোগীর দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই 6 জনের মধ্যে 3 জনই একই পরিবারের সদস্য। উল্লেখ্য যে ভারতে পাওয়া এই ভ্যারিয়েন্টকে বিশ্বের জন্য উদ্বেগজনক বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড-19 সংক্রান্ত জাতীয় কমিটি সংক্রমণের ঝুঁকি কমাতে বিধিনিষেধ পুরোপুরি না মানায় উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির এক সভায় আবারও সরকার ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়। বলা হয় ভারত থেকে যারা আসছেন তাদেরকে অবশ্যই 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিতে হবে। এছাড়া সীমান্ত দিয়ে অনানুষ্ঠানিক যাতায়াত কঠোরভাবে বন্ধ করার অনুরোধ জানানো হয়। 2 দেশের সীমান্ত আরও কিছুদিন বন্ধ রাখার পক্ষে কমিটি মত দেয়। বৈশ্বিক সংকট ও প্রতিশ্রুতি অনুযায়ী টিকা না পাওয়ার কারণে টিকা প্রাপ্তি নিয়ে সভায় আলোচনা হয়। বলা হয় যেহেতু টিকার সংকট রয়েছে সেজন্য প্রথম ডোজ দেওয়ার 8 থেকে 12 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া যায় কিনা তার পক্ষে মত দেয় কমিটি। ওদিকে গত কয়েকদিন বাংলাদেশে করোনা গ্রাফ নিম্নমুখী ছিল, বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হয়েছে। গত 24 ঘন্টায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন 37 জন, শনাক্ত হয়েছেন 1608 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
এবারে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে পশ্চিমবঙ্গ। প্রবল ঘূর্ণিঝড় তাকতে ভারতের পশ্চিম ও দক্ষিণ উপকূল তছনছ করে শক্তি হারিয়ে এখন রাজস্থান, হরিয়ানা ও দিল্লি বৃষ্টিতে ভাসাচ্ছে। কিন্তু ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতেও পারে। সেটির নাম হচ্ছে ইয়াস। মে মাসের 23 থেকে 27 তারিখের মধ্যে সেটি পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং ওড়িশা উপকূলে হানা দিয়ে কিছুটা শক্তি হারিয়ে বাংলাদেশের দিকে চলে যাওয়ার কথা রয়েছে। তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে, তবে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর এই ঘোষণার পরে আজই পশ্চিমবঙ্গ সরকার সব রকম নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। সাধারণত ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাই এই 2টি জেলায় পুরোদমে আশ্রয় শিবির বানানো হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা রাখা হচ্ছে এবং অপেক্ষা করা হচ্ছে পরবর্তী পর্যায়ে আবহাওয়া দপ্তর কি বলে তার জন্য। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমার সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর আহমেদ হাসান। ডক্টর আহমেদ হাসানের সঙ্গে আমরা অর্থনীতি নিয়ে এর আগে বেশ কয়েকবারই কথাবার্তা বলেছি। আজকে অর্থনীতি নয়, আজকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো। ডক্টর আহমেদ হাসান মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ করেছেন, করছেন এখনো প্রবাসে, এবং প্রবাসে থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলেও অনেক কাজ করছেন, সে সম্পর্কে আমরা শুনতে চাইব। ডক্টর আহমেদ হাসান,
অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। আপনি যেটা বললেন যে ওই মুক্তিযুদ্ধ তো আমাদের দেশের ইতিহাসে খুব গৌরব উজ্জ্বল একটা অধ্যায়।
অবশ্যই
এটা আমাদের দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে। এবং আমি আমি এক সময় একটা লেখাও লিখেছি আপনার, যেখানে আমি বলেছি যে আমাদের যে উন্নয়নের যে অনেক অর্জন, এগুলি সব সূত্রপাত কিন্তু সেই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার মধ্যেই। সেই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা না হলে পরে আজকে বাংলাদেশ আমরা যেটুকু অর্জন করতে পেরেছি করতে পারতাম না। এ নিয়ে পরে হয়তো অন্য সময় আমরা আলোচনা করতে পারবো আমরা কিভাবে এই এই সম্পর্কগুলি দেখি। মুক্তিযুদ্ধের ব্যাপার যেটা হচ্ছে যে আমরা 71 সালে যে 9 মাসে একটা অসাধারণ কৃতিত্ব আমরা দেখিয়েছিলাম, যে মোটামুটি ভাবে অপ্রস্তুত থাকা অবস্থায় একটা সাংঘাতিক আক্রমণ মোকাবেলা করে পাকিস্তানের সুসজ্জিত বাহিনী, পাকিস্তান আর্মি কি আপনারা আপনারা মনে থাকবেন কবি ভাই, যে এবং অত্যন্ত সুসজ্জিত বাহিনী ছিল 1965 যুদ্ধে অনেক বড় ইন্ডিয়ান আর্মিকে থেকে রেখে কম বেশি একটা ড্র করেছিল। সেই বাহিনীকে আমরা 9 মাসে আমরা আমাদের মিত্রবাহিনীর সঙ্গে লড়ে পরাস্ত করে আমরা স্বাধীনতা আমরা নিয়ে এসেছিলাম, সেটা আমাদের বিরাট অর্জন। আমি আরো ব্যাপারটা বলি যে অনেক সময় যদি আমি ওই সময় স্কুলে পড়তাম আমার অনেক স্মৃতি আছে, এবং আমি অনেক সময় ভুলে যাই যে কত বড় আমাদের সাহস ছিল সেই যুদ্ধের সময়, যে আমরা গুটি সংখ্যক কিছু বেঙ্গল রেজিমেন্ট ইউপিআর সাধারণ মানুষ সবাই মিলে গণযুদ্ধ করে লড়ে আমরা স্বাধীনতা নিয়ে এসেছিলাম। আমি যদি কিছু একটা 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 হিসাব দেখাই, চট্টগ্রাম দখল করতে সে মার্চ এপ্রিল মাসে পাকিস্তান বাহিনীকে 10 দিন খরচ করতে হয়, সে মার্চের 26 তারিখ থেকে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত।
অবশ্যই আপনি যেমনটি কিনা বললেন যে 71-এর 9 মাসের সেই মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের প্রচন্ড অহংকার আছে, আমাদের অনেক শ্লাঘা আছে, আমরা গর্ব অনুভব করি, কিন্তু সেই একই সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে অনেক মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলার সময় তাদেরকে কিছুটা যেন ক্ষুব্ধ মনে হয়েছে আমার, এই ক্ষোভ কেন?
ক্ষুব্ধ এভাবে আমি বলি যে কিছুটা মুক্তিযুদ্ধের যে গৌরব আমাদের, কিছুটা আমরা সেটা হারিয়ে ফেলেছি। যেভাবে মুক্তিযুদ্ধের কাহিনী আমাদের দেশের গল্পের মধ্যে থাকা দরকার, যে সম্মানের সঙ্গে যেটা থাকা দরকার,
এই যে বললেন যে হারিয়ে ফেলেছি, আমরা এই হারিয়ে ফেললাম কেন, আমরা কোনখানে ভুল করলাম?
বিভিন্ন ধরনের জটিল রাজনীতি এখানে জড়িয়ে পড়েছে আমাদের। 75 সালের পরে এক ধরনের অন্য ধরনের সংস্কৃতি চলে এসেছিল কিছুদিনের জন্য, তার পরবর্তী পর্যায়ে আমি বলবো, যেমন একটা উদাহরণ দিই, এখনো মুক্তিযুদ্ধের উপরে সেই অর্থে সাংঘাতিক কোনো গবেষণা হয়নি। আমাদের দেশের ইতিহাস বিভাগ, আমার বন্ধু অর্থনীতিবিদ বিনায়ক সেনের সঙ্গে কথা হচ্ছিল, সে আমাকে এটা কথাটা স্মরণ করিয়ে দিল যে 50 বছরে আমাদের ইতিহাস বিভাগে এখনো সেই অর্থে কোনো মুক্তিযুদ্ধের উপরে সত্যিকারের গভীর কোনো গবেষণা করা হয়নি। এবং সেই কারণে আমি যেটা মনে করি যে মুক্তি বাহিনী যে অবদান, যে ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা ছিল সেটা কিছুটা হারিয়ে গেছে, কিছুটা এখন।
আমি শুনেছি যে কেউ কেউ নাকি মুক্তিযোদ্ধা ছিলেন না, এরকম নিজেকে এখন মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেন, দাবি করেন, এই কারণেও মুক্তিযোদ্ধাদের মধ্যে, সঠিক মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা যায়, কি বলেন আপনি?
এবং আমি যাদেরকে চিনি, আমাদের আমরা যে কয়েকজন আমরা একত্রিত হয়েছে আজকে এই কাজে, যে আমরা একটা কর্মসূচি দিয়েছি মুক্তিযুদ্ধকে স্মরণ করার জন্য, তাদের মধ্যে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা রয়েছেন, ইনক্লুডিং বাংলাদেশ আর্মির প্রথম ব্যাচের অফিসাররা যারা যুদ্ধ করেছেন বেলুনিয়াতে, বিভিন্ন জায়গায়, 7 নম্বর সেক্টরে, ঢাকা শহরে, ঢাকার আশেপাশে। তো ওনারা কেউই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেননি। আমার জানা মতে অনেক জনশোনা মুক্তিযোদ্ধা তারা কোনোদিন সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন মনে করেননি। তো সুতরাং আমি যাদেরকে চিনি খুবের চেয়ে বেশি কিছুটা দুঃখ যে এই এই জিনিসটা কিভাবে আসলো আজকে, একটা মুক্তিযুদ্ধ কিছুটা অতিরিক্ত রাজনীতিকরণ এক অর্থে হয়ে গেছে। তো সেটাই আমার আমার নিজস্ব, আমি একজন অর্থনীতিবিদ, ইতিহাসের ব্যাপারে আমার যথেষ্ট আগ্রহ আছে। আমি মনে করি আমাদের মুক্তি বাহিনীর আরো অনেক বড় ভালো মূল্যায়ন হওয়া উচিত।
অবশ্যই এই অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি আমরা। আমি এইখানে একটু উল্লেখ করতে চাই, আমি গোড়ার দিকে মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা গিয়েছে বলে উল্লেখ করেছিলাম। ক্ষোভ ঠিক বলবো না, কিছুটা অভিমান, কিছুটা অভিমান যে ঠিক যেভাবে আমরা তাদেরকে স্মরণ করি, তাদের বোধহয় এর চেয়ে অনেক অনেক বেশি প্রাপ্য ছিল, এটা তো অনস্বীকার্য। তো এই শেষ পর্বে ডক্টর আহমেদ হাসান, আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে কথা বললেন, আমাদের সঙ্গে যোগ দিলেন। মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা অনেক কাজ করছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে এই সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার নটি বেলারুশ রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে লাইসেন্স বাতিল করেছে, যারা কার্যকরীভাবে নিষেধাজ্ঞা বাতিল এবং যা নটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংগঠনের লেনদেন মঞ্জুর করেছিল। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন এক বিবৃতিতে বলেন, বেলারুশ কর্তৃপক্ষের মানবাধিকারের প্রতি চরম অশ্রদ্ধার কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 2015 সালে যুক্তরাষ্ট্র রাষ্ট্র দপ্তর প্রথমে এবং পরবর্তীতে বারংবার এই লাইসেন্সের সময়সীমা বৃদ্ধি করে, যার মাধ্যমে নটি সংস্থার সঙ্গে লেনদেনে অনুমোদন দেয়া হয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন, সে সময় মানবাধিকার এবং বিশেষত বেলারুশে সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির জবাবে এসব অনুমোদন দেয়া হয়েছিল। নেট প্রাইস, তবে দুঃখজনকভাবে আমরা দেখি যে মানবাধিকার পরিস্থিতি সেখানে স্বাধীন দেশ হিসেবে বেলারুশের ইতিহাসে এখন সর্বোচ্চ নিম্ন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন বলেন, বেলারুশে 2020 সালের অগস্ট মাসে জালিয়াতিপূর্ণ প্রেসিডেন্সিয়াল নির্বাচন ঘিরে সরকারি দমন এবং এর ফলশ্রুতিতে বেলারুশে আজ 340 জনের অধিক রাজনৈতিক বন্দীকে আটক রাখা হয়েছে। সেখানে দ্রুত মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়। যুক্তরাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে লাইসেন্সের আরো সম্প্রসারণ হবে বেলারুশের গণতন্ত্র অ্যাক্টের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং যা হবে আমেরিকান মূল্যবোধের সঙ্গে বেমানান। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকন বলেন, এই নটি রাষ্ট্রীয় মালিকানাধীন ক্ষতিগ্রস্ত সংস্থা লুকাশেঙ্কো সরকারকে অর্থ ও অন্যান্য সহায়তা প্রদান করত এবং যা লুকাশেঙ্কো সরকারকে বেলারুশের জনগণকে নিপীড়ন করতে সহায়তা এবং আইনের শাসনকে প্রত্যাখ্যান করতে সহায়তা করেছে। পররাষ্ট্রমন্ত্রী 3 জন রাজনৈতিক বন্দীর নাম উল্লেখ করেন, যাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন ব্লগার এবং প্রেসিডেন্সিয়াল পদপ্রার্থী সিয়ারে শিখানোস্কি, বিরোধী নেত্রী মারিয়া ক্লাশনিকোভা এবং স্বতন্ত্র মাধ্যম বিশেষজ্ঞ ইলহার লসিক। তিনি বলেন, মানবাধিকার ও মৌলিক অধিকার পালনের দায়ে অন্যায়ভাবে কারারুদ্ধ শত শত বন্দীদের মধ্যে এরা অন্তর্ভুক্ত। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকন ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র সরকার বেলারুশের কর্তৃপক্ষের প্রতি অন্যায়ভাবে আটককৃত বা কারারুদ্ধ সকল জনগণকে অবিলম্বে এবং বিনা শর্তে মুক্তি দিতে অনুরোধ জানাচ্ছে। এছাড়াও আমরা বেলারুশে যারা মানবাধিকার এবং অন্যান্য অপরাধের জন্য দায়ী তাদের জন্য আরো জবাবদিহিতা আনতে আন্তর্জাতিক সমাজের সঙ্গে একত্রে কাজ করে যেতে অঙ্গীকার ব্যক্ত করছি। এতক্ষণ শুনছিলেন সম্পাদকেও, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন ছিল।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice...